আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমাদের সান্ধ্য অধিবেশন শুরু হলো। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ইজাজ বেন হিউসেন। আর শুনবেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
নিউ ইয়র্ক স্টেটের 5 সিনেটর বাংলাদেশ সফর করে গেলেন।
ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট রয়েছে।
বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, সামরিক বাহিনী বিভাগ এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্যাসিফিক কমান্ডের যৌথ উদ্যোগে রোববার ঢাকায় শুরু হয়েছে ড্রিল।
ও কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের একটি প্রতিবেদন।
শারদোৎসবের প্রায় 3 সপ্তাহের মাথায় আজ আপামর বাঙালি মেতে উঠেছে কালী পুজোর আনন্দে।
তবে গোড়াতেই যথারীতি বিশ্ব সংবাদ।
সেলিম হোসেন। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনা অভিযানে ইসলামিক স্টেটের শীর্ষ নেতা আবু বকর বাগদাদি মারা গেছেন। রবিবার হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় বলেছেন, বিশ্বের 1 সন্ত্রাসী নেতাকে শাস্তি দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প:
Last night the United States brought the world's number one terrorist leader to justice. Abu Bakr al-Baghdadi is dead. He was the founder and leader of ISIS, the most ruthless and violent terror organization anywhere in the world. The United States has been searching for Baghdadi for many years. Capturing or killing Baghdadi has been the top national security priority of my administration. U.S. Special Operations Forces executed a dangerous and daring nighttime raid in northwestern Syria and accomplished their mission in grand style.
কর্মকর্তারা জানান, ইদলিবের একটি এলাকায় সেনা অভিযানের সময় বাগদাদি আত্মঘাতী হামলায় মারা যান। প্রকৃত বাগদাদি কিনা কর্তৃপক্ষ তার ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত হবার চেষ্টা করছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ওই অভিযানে বাগদাদির কয়েকজন যোদ্ধা নিহত হয়েছে। অভিযানের সময় সে টানেল দিয়ে পালানোর চেষ্টা করেছিল। তার আত্মঘাতী ভেস্ট বিস্ফোরণে 3 শিশু নিহত হয়েছে বলেও প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর বার্তায় বলেন। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইদলিব অভিযানে হেলিকপ্টার, জেট এবং ড্রোন ব্যবহার করা হয়েছিল। জুলাইতে জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছিল, ইসলামিক স্টেটের কিছু শীর্ষ নেতা ইদলিবে গা ঢাকা দিয়ে রয়েছে। সেপ্টেম্বরে তাঁর সর্বশেষ অডিও বার্তা প্রচারিত হয়েছিল, যাতে তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। বাগদাদি 1971 ইরাকের সামারায় জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে ক্যাম্প বাকুতে বন্দী ছিলেন। পরে 2014 ইরাক এবং সিরিয়ায় ইসলামিক খেলাফতের ঘোষণা দিয়েছিলেন তিনি। ইসলামিক স্টেটের ঘাঁটি সন্দেহ করে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ভুল করে 2 অসামরিক লোক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে ওই হামলায় আরও 1 আহত হন। নিহত 2 নাম সালাদ মাহমুদ বারে এবং আয়ানলে ইব্রাহিম মাহমুদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের 3 সেনেটর বাংলাদেশ 5 সেনেটর বাংলাদেশ সফর করে গেলেন। 1 এই সফরের উল্লেখযোগ্য দিক ছিল রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ঢাকা ছাড়ার আগেই 35 দলের প্রধান সিনেটর লুইস সেফল বেদা বলেছেন, রোহিঙ্গা সংকটের আশু সমাধানে তারা কার্যকর ভূমিকা রাখবেন, ফেডারেল প্রতিনিধিদের কাছে বাস্তব অবস্থা তুলে ধরবেন। বিশ্বের বড় বড় দেশ, বিশেষ করে শিল্পোন্নত দেশগুলোর পক্ষ থেকে মিয়ানমারের উপর আরও চাপ সৃষ্টি করা দরকার। তার মতে, রোহিঙ্গাদের অবর্ণনীয় দুঃখ কষ্টের কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরা হচ্ছে না। নিউ ইয়র্ক স্টেট সিনেটর লুইস বলেন, বাংলাদেশের সম্পদ খুবই সীমিত, এর মধ্যেও বাংলাদেশ প্রায় 11 রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে, নিয়মিত খাবার ও নিরাপত্তা দিচ্ছে। বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে এই সিনেটররা বলেন, মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপের ঘাটতি রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনের আমন্ত্রণে আসা এই সিনেটররা স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, কর্নেল অশোক ফারুক খান সহ সরকার ও সরকারি দলের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন। রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও সিলেটে কয়েকটি চা বাগান ঘুরে দেখেন তারা। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
দুর্নীতি বিরোধী অভিযান শুরুর পর থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশনের 35 কাউন্সিলর কোথায় আছেন, কি করছেন কেউ জানেন না, এমনকি সিটি মেয়রও অবহিত নন। তারপর 3 বোর্ড সভায় অনুপস্থিত থাকায় কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী ঢাকা থেকে।
পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকায় কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। 7 কার্য দিবসের মধ্যে সকোজের জবাব দিতে বলা হয়েছে। 2009 সালের সিটি কর্পোরেশন আইনে বলা হয়েছে, যুক্তিসঙ্গত কারণ ছাড়া সিটি কর্পোরেশনের পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকলে মেয়র ও কাউন্সিলরকে অপসারণ করা যাবে। ক্ষমতার অপব্যবহার ও অবৈধ ক্যাসিনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় দুজন কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। কর্পোরেশন সূত্রগুলো বলছে, কাউন্সিলর হয় দেশের বাইরে না হয় আত্মগোপনে রয়েছেন গ্রেপ্তার এড়াতে। 2 সিটিতে কাউন্সিলর রয়েছেন 129 জন, এর মধ্যে দক্ষিণে 75, উত্তরে 54 জন, সংরক্ষিত উত্তরে 18 এবং দক্ষিণে 19 জন। বিপুল সংখ্যক কাউন্সিলর লাপাত্তা থাকায় সিটি কর্পোরেশনের কাজেকর্মে স্থবিরতা দেখা দিয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, সামরিক বাহিনী বিভাগ এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্যাসিফিক কমান্ডের যৌথ উদ্যোগে রোববার ঢাকায় শুরু হয়েছে ভূমিকম্প দুর্যোগ বিষয়ক 5 দিন অনুশীলন, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ বা ড্রিম। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অনুশীলনের মূল উদ্দেশ্য হচ্ছে ভূমিকম্প উত্তর পরিস্থিতিতে উদ্ধার তৎপরতা, যোগাযোগ, চিকিৎসা, আশ্রয় ও ত্রাণ পরিচালনা এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবহারের বিষয়ে জ্ঞান আহরণ করা। এতে বলা হয়, ঢাকা ও রংপুরে একযোগে আয়োজিত অনুশীলনটিতে বাংলাদেশের 237টি বেসামরিক ও সামরিক সংস্থার 500 বেশি অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন। এছাড়া 20টির বেশি দেশের শতাধিক অংশগ্রহণকারী এই অনুশীলনে যোগ দিচ্ছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, 2010 সাল থেকে বাংলাদেশে পরিচালিত হওয়া এই অনুশীলনটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূমিকম্প দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বৃহত্তম অনুশীলন। ভূমিকম্পজনিত দুর্যোগ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে এই অনুশীলন সহায়ক ভূমিকা পালন করবে বলে এতে উল্লেখ করা হয়। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
দীপাবলির আলোয় আজ আলোকিত হবে গোটা ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গ। শারদ উৎসবের প্রায় 3 সপ্তাহের মাথায় আজ আপামর বাঙালি মেতেছে কালী পুজোর আনন্দে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
কালী পুজোর আরাধনায় গোটা রাজ্য এই মুহূর্তে মাতোয়ারা। উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা কিংবা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বিশেষ করে উল্লেখযোগ্য মধ্য কলকাতার আমার স্ট্রিট, রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত, উত্তরবঙ্গের শিলিগুড়ি, এইসব অঞ্চলের বারোয়ারি কালী পুজোর আয়োজন দর্শকের মন আরও টানছে প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জার দৃষ্টিনান্দনিকতায়। সেই সঙ্গে কালী পুজোর মহিমায় আপামর বাঙালি উপস্থিত হয়েছেন দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আসামের কামাখ্যা মন্দিরে। পাশাপাশি আজ সকাল থেকেই সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন কলকাতার উত্তর শহরতলি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে। সেই সাথে অগণিত ভক্ত জমায়েত হয়েছেন দক্ষিণ কলকাতার কালীঘাটের মন্দিরেও। রাজ্যের বীরভূম জেলার তারাপীঠের মন্দিরে সেখানে দেবী কালী পূজিত হন মা তারামায়ের রূপে। শব্দবাজিতে আজ কালী পুজো রাত মেতে উঠবে। প্রশাসন শব্দবাজি নিয়ন্ত্রণের ব্যাপারে সদা সতর্কই। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
কয়েকদিনের বিরতির পর হংকংয়ের গণতন্ত্রকামী মানুষেরা রবিবার বিক্ষোভ করলে পুলিশ টিয়ার গ্যাস এবং লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করেন। চীন শাসিত হংকংয়ে এক্সট্রাডিশন বিল বা বিচারার্থে চীনে প্রত্যর্পণ বিষয়ক একটি প্রস্তাবিত আইনের বিরোধিতা করে কয়েক মাস আগে ওই বিক্ষোভ শুরু হয়েছিল। পরে বিক্ষোভকারীদের ওপর পুলিশি অভিযান সহ নানা বিষয় যুক্ত হওয়ার পর তাদের আন্দোলন হংকংয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রূপ নেয়। রবিবার নাদান রোডের একটি ওয়াটার পার্কের পাশে ওই বিক্ষোভে কর্তৃপক্ষের অনুমতি ছিল না এমন অভিযোগ করে পুলিশি অভিযান করা হয় বলে জানায় হংকং পুলিশ। তালেবানের সঙ্গে শান্তি আলোচনা বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পর এই প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রধান শান্তি আলোচক জালমে খালিলজাদ কাবুলে তালেবান নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিলেন। ওই সফরে খালিলজাদের সঙ্গে রয়েছেন ইউএস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সিনিয়র পরিচালক লিসা কার্টিস সহ ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা। আফগান ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন 14 নভেম্বর, 28 সেপ্টেম্বর আফগানিস্তানের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার দিন নির্ধারিত করার দিনই যুক্তরাষ্ট্রের আলোচকরা সেখানে গেলেন। খালিলজাদ আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং আফগানিস্তানের প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লার সঙ্গে পৃথক বৈঠক করেন। উত্তর ক্যালিফোর্নিয়ায় দাবাগ্নি ভয়াবহ রূপ ধারণ করেছে। ওই অঞ্চলের 90,000 অধিবাসীকে আগুনের ভয়াবহতা থেকে নিরাপদে সরানো হচ্ছে। আগুনের তীব্রতায় সান ফ্রান্সিসকো বে এলাকায় তাপমাত্রা মাঝে মধ্যে 112 ডিগ্রি ফারেনহাইট হয়ে উঠেছে। মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া স্টেটে দাবাগ্নিতে 3 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ছিল বিশ্ব সংবাদে আজকের খবরগুলো।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েব 190 মিটারে আর 1575 কিলোহার্টসে এবং ফেসবুক লাইভে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সঙ্গে সামঞ্জস্য রেখেই ইরানের সঙ্গে আন্তর্জাতিক মানবিক সাহায্য বৃদ্ধি করার যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব ব্রিটেন অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছে, তবে এ নিয়ে বিতর্কও রয়েছে। বিস্তারিত শোনাচ্ছেন আনিস আহমেদ ও জয়তী দাশগুপ্ত।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অর্থ ও পররাষ্ট্র বিভাগ ঘোষণা করে যে তারা তাদের কথায় নতুন একটি মানবিক ব্যবস্থা চালু করছে, যাতে করে ইরানের সঙ্গে স্বচ্ছ মানবিক বাণিজ্য নিশ্চিত করা যায়। ওই বিবৃতিতে বলা হয় যে এই ব্যবস্থা আন্তর্জাতিক সমাজকে এমনভাবে মানবিক বাণিজ্য করতে সাহায্য করবে, যাতে করে এটা নিশ্চিত করা যায় যে ইরানের সরকার এই সব সাহায্যকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে, সন্ত্রাসবাদকে সমর্থন করতে কিংবা অন্যান্য অপরাধমূলক কাজে ব্যবহার করতে না পারে।
ভয়েস অফ আমেরিকার ফার্সি বিভাগকে পাঠানো এক ইমেলে ওয়াশিংটনে ব্রিটিশ দূতাবাস বলছে, আমরা নতুন মানবিক উপায়ে সহায়তার বিষয়টি লক্ষ্য করেছি এবং অপেক্ষা করছি এটা দেখার জন্য যে কিভাবে তা কাজ করবে। এটা অত্যন্ত জরুরি যে মানবিক পণ্যগুলো যেন ইরানে পৌঁছতে পারে।
ফ্রান্স ও জার্মানি সহ ব্রিটেনও ইউরোপীয় ইউনিয়নের 3টি দেশের মধ্যে অন্যতম যারা ইরানের সঙ্গে মানবিক ও অন্যান্য বাণিজ্য বিষয়ে জানুয়ারি মাসে নিজেদের নিয়ম চালু করেছে, যার নাম হচ্ছে সাপোর্ট অফ ট্রেড এক্সচেঞ্জেস কিংবা ইনস্টেক্স। ইনস্টেক্সের লক্ষ্য হচ্ছে 2015 সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু চুক্তি রক্ষার লক্ষ্যে এই 3টি দেশকে বৈধ বাণিজ্য করতে সহায়তা প্রদান। ওই চুক্তিতে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো তেহরান সরকারকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তার পরমাণু শক্তির ওপর বিধিনিষেধ আরোপের বিনিময়ে বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে।
তবে ট্রাম্প প্রশাসন গত বছর ওই পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসায় এই চুক্তি বহাল থাকার ব্যাপারে সংশয় সৃষ্টি হয়। তারা বলেন এটা ইরানের জন্য খুব একটা কঠোর হয়নি, আর তাই একতরফাভাবেই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা আরোপ করে। আমেরিকান প্রশাসন ইউরোপীয় রাষ্ট্রগুলোকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে ইনস্টেক্স ব্যবহার করার ব্যাপারেও সতর্ক করে দেয় এবং বলে ওয়াশিংটনের কাছ থেকে আরও শাস্তির ভয়ে ইউরোপীয় ব্যবসায়ীরা ওই কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকছেন।
শুক্রবার দেয়া এক বিবৃতিতে অর্থমন্ত্রী স্টিভেন ম্যানুচিন বলেন যে এই নতুন পদ্ধতির কারণে আন্তর্জাতিক যেসব কোম্পানি ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চায় তারা মানবিক কারণে ইরানের সঙ্গে বাণিজ্য করতে পারে নিষেধাজ্ঞা লঙ্ঘন না করে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের ফিনান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক বা ফিনসেন একটি চূড়ান্ত রায় দেয় যে ইরান প্রাথমিকভাবে কালো টাকা সাদা করার অভিযোগের কারণে তাদের নজরেই রয়েছে। ওই আদেশে ইরানের অর্থনৈতিক প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কিংবা তার সমান্তরালে যুক্তরাষ্ট্রে কোনো হিসেব চালিয়ে যাবার ব্যাপারে আন্তর্জাতিক ব্যাংকগুলোকে নিষেধ করেছে।
মানুচিন বলেন ফিনান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক অর্থাৎ ফিনসেনের তৎপরতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে ইরানের প্রতারণামূলক আর্থিক লেনদেনের ব্যাপারটি পরিষ্কার করে তোলে। ইরান সরকারের অবৈধ শুল্ক আদায়ের উৎসগুলো বন্ধ করে দেওয়ার লক্ষ্যে সর্বাধিক চাপ প্রয়োগের জন্য ফিনসেন কাজ করে চলেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিষয়ক একজন প্রাক্তন শীর্ষ উপদেষ্টা, যিনি 2009 সাল থেকে 2017 সাল পর্যন্ত অর্থ বিভাগে কর্মরত ছিলেন এবং বর্তমানে অ্যাটলান্টিক কাউন্সিলের শীর্ষ ফেলো, ব্রায়ান ও টুল ভয়েস অফ আমেরিকার ফার্সি বিভাগকে বলেন যে এই সিদ্ধান্ত ইরানের সঙ্গে মানবিক বাণিজ্য পরিচালনার ব্যাপারে যেন এক সমস্যাসংকুল বার্তাই দিচ্ছে।
ব্রায়ান ওটুল বলেন, ইরানে কালো টাকা সাদা করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের উদ্বেগ সম্পর্কে জনগণ অনেক দিন ধরেই জানে, তাই বাস্তব ব্যাপারটা হচ্ছে এ ব্যাপারে কোনো অন্তর্বর্তী আদেশ তেমন এক সহায়ক হয় না। তবে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে অর্থ দপ্তরের এই আগ্রাসী বার্তা ইরানের জনগণের জন্য খাদ্য এবং ওষুধের রপ্তানির বাজারকে আরও স্থবির করে তুলবে।
তাছাড়া ইরানে মানবিকভাবে জরুরি পণ্য রপ্তানির জন্যে ইরানি ব্যবসায়ী সম্পর্কে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগকে যতখানি বিস্তারিত তথ্য দিতে হবে সেটাও কষ্টকর হবে। দু একটি ব্যতিক্রম ছাড়া ইরানি কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রকে বিস্তারিত তথ্য দিতে পারবে না। কাজেই এমনটি মনে করা হচ্ছে যে মানবিক বাণিজ্য শিথিল করার জন্যে ট্রাম্প প্রশাসনের এই সর্বসাম্প্রতিক উদ্যোগ হিতে বিপরীত হতে পারে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এই বুধবার হ্যালো ওয়াশিংটনের বিষয়বস্তু হবে অভিবাসন ও মানব পাচার। অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল। আজ 27 অক্টোবর আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা দিবস। এই দিনটির তাৎপর্য নিয়ে আমরা কথা বলি কলাম লেখক, বাংলাদেশের সাবেক আমলা ও প্রাক্তন বিশ্বব্যাংক কর্মকর্তা, যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড নিবাসী জিয়াউদ্দিন চৌধুরীর সঙ্গে। ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন সরকার কবিরউদ্দিন।
আজ 27 অক্টোবর আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। আমাদের এ স্বল্প পরিসর সাক্ষাৎকারে ধর্ম এবং স্বাধীনতা কোনোটা নিয়েই বিস্তারিত আলোচনার খুব একটা অবকাশ নাই, কিন্তু তারপরেও এই যে আমরা ধর্মীয় স্বাধীনতার কথা বলছি, যখন আজকের এ বিশ্বে আজকের এই ধর্মীয় স্বাধীনতা দিবস পালন উপলক্ষে ঠিক এই সময়টাতেই অনেকে বলছেন ধর্ম এখন বাড়ির চৌহদ্দি পেরিয়ে, উপাসনালয়ের অবস্থান পেরিয়ে চলে গিয়েছে মাঠে ময়দানে, রাস্তায় বক্তৃতা মঞ্চে, ফুঁসছে সহনশীলতার মাত্রা ছাড়িয়ে মান অপমানের মানদণ্ডের এখতিয়ারের বাইরে। ধর্মভীরু মানুষ এখন অবাক বিস্ময় ভাবছে এ কোথায় আমরা চলেছি। আপনি কি বলেন?
আমরা সবাই যেরকম বাক স্বাধীনতা বলি, আমরা কথা বলতে পারবো, আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে, ফ্রিডম অফ স্পিচ থাকবে, অনেক কনস্টিটিউশনে, আমাদের যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশনে এটা পরিষ্কারভাবে লেখা আছে যে আমাদের প্রত্যেকের বাক স্বাধীনতা থাকবে, ফ্রিডম অফ মুভমেন্ট থাকবে, প্রায় কনস্টিটিউশনে। এই একইভাবে প্রত্যেক দেশের কনস্টিটিউশনে মোটামুটি ধর্ম নিয়েও একই কথা বলা আছে যে যার যার ধর্ম সে পালন করবে, তাতে কোনো বাধা দেওয়া যাবে না, এবং ধরেন ধর্মের অনুশাসন সেগুলো যারা যার যেটা মানতে চায়। কেউ কেউ আবার একটু কোনো কোনো দেশে একটু কোনো একটা ধর্মকে প্রাধান্য দিয়ে সেটাকেই রাষ্ট্রের ধর্ম বলে দেওয়া হয়েছে। কিন্তু কথা হলো যেটা আমি প্রথমে বললাম যে ধর্ম স্বাধীনতা বাক স্বাধীনতার মতো প্রত্যেকের অধিকার, মানবাধিকার, হিউম্যান রাইট, কিন্তু এটা যখন অতিরিক্ত হয়ে যায় তখন কি হয়? তখন সহনশীলতা যেটা ধর্মের প্রধান শিক্ষা সেটাই মানুষ তখন আর সেটাকে আর পালন করে না, যার যার ধর্ম তার কাছে আছে। কিন্তু সেটা আপনি যদি চাপিয়ে দিতে যান, আপনার মতবাদ যদি আরেকজনের উপর চাপিয়ে দিতে চান, তাহলেই সংঘাতটা হয়। তখন কিন্তু এই ধর্ম স্বাধীনতা এটা আর ঠিক স্বাধীনতা থাকে না।
জি, আপনি লেখেন নিয়মিতভাবে, আপনি বইও লিখেছেন, আপনি বই লিখেছেন ঠিক ধর্ম নিয়ে না হলেও ধর্মকেন্দ্রিক বিষয় নিয়ে লিখেছেন। আপনার বই থেকেই প্রশ্ন উঠিয়ে জানতে চাইব, ধর্মের নামে উগ্রপন্থা সহজেই নিজের জায়গা করে নিচ্ছে আজকের এ তথাকথিত সভ্য বিশ্বে, কিভাবে?
ধর্মের নামে যেটাকে বলে যে উগ্রবাদ, উগ্রবাদী রেডিক্যালিজম, কিভাবে সেটা প্রসারতা লাভ করে, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে মধ্যপ্রাচ্যের ইরাক এবং সিরিয়ার সেই একটা বিরাট জায়গা নিয়ে ইসলামিক স্টেট বলে একটা গোষ্ঠী একেবারে সেই জায়গাটাকে তারা নিজেদের রাজত্ব নিয়ে আসে এবং সেই যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া এবং ইরাকের সেই একেবারে ফ্রেজাইল অবস্থাকে সুযোগ নিয়ে তারা এটা করে। এখন এই উগ্রবাদী যেটা যারা ধর্মের নামে যে উগ্রবাদীটা করছে, আমি একটু আগে যেটা বললাম, এটা সবই কিন্তু ধর্মকে ব্যবহার করে তাদের নিজস্ব মতবাদ আধিপত্য বিস্তার করার, এটাই হচ্ছে একটা উদ্দেশ্য। এখন ব্যাপার হচ্ছে যে এখানে যারা কাজ করছে, আদর্শ যেটা সত্যিকার আদর্শ সেটাকে দিয়ে তাদেরকে আকর্ষিত করে তাদেরকে বোঝানো হয়েছে, আমি বিশেষ করে যারা সমস্ত দলে যারা আসে, যে দেখো আমাদের অস্তিত্ব প্রায় শেষ হয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ তারা বিভিন্ন জায়গায় যুদ্ধ যেগুলো এর ওটা বলে এবং বলে যে দেখিটা এই যুদ্ধগুলো হচ্ছে মুসলমান দেশে আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, এবং আমাদের যদি নিশ্চিহ্ন আমরা হয়ে যাই তা আমাদের আর ধর্ম থাকবে না, সুতরাং আমাদেরকে একত্রিত হতে হবে এই শক্তিকে প্রতিহত করার জন্য এবং এদেরকে নাজেহাল করার জন্য। এই নাজেহাল করা কিভাবে করব, আমরা যুদ্ধ তো করবই, প্রকাশিত যুদ্ধ প্রকাশিতভাবে করব এবং অপ্রকাশিত যুদ্ধও করব, করে যেটাকে আমরা বলি স্যাবোটাজ করা, বিভিন্ন রকমের এই শক্তির বিভিন্ন যারা আছে তাদেরকে আমরা আঘাত করব। এই আঘাত করতে গিয়ে তারা বিভিন্ন লোককে হত্যা করেছে, এর ঘুরি ঘুরি প্রমাণ আমরা দেখেছি। অমুসলমান দেশ তো ওগুলো হচ্ছেই, কিন্তু মুসলমান দেশেও আপনি দেখবেন এখানে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, এগুলো তো এ ধরনের এই কাণ্ডগুলো হচ্ছে। সোজা কথায় ধর্মকে রাজনীতির সঙ্গে জড়িয়ে এটাকে নিজের মতবাদটাকে আরপের উপর চাপিয়ে দেওয়ার জন্য এই ধরনের কাজ হচ্ছে, উগ্রবাদী কাজ হচ্ছে।
বলা হয়ে থাকে যে ধর্ম নিরপেক্ষতা আজকের বিশ্বে সর্বত্রই অনুসৃত হচ্ছে বা হওয়া দরকার, অথচ পরধর্ম সহিষ্ণুতা সোনার পাথর বাটির মতোই ধরাছোঁয়ার বাইরেই রয়ে যাচ্ছে। এ আমরা কোন বিশ্বে বাস করছি আর কোন বিশ্বের ধর্ম নিরপেক্ষতা বা পরমার্থ সহিষ্ণুতার বড়াই করছি আমরা?
ধর্ম নিরপেক্ষতা আমরা তো ব্যবহার করি, এটা আমাদের বাংলাদেশের যারা কনস্টিটিউশন রয়েছেন তার প্রথম কনস্টিটিউশনে যেটা চারটা তাদের যে যেটা স্তম্ভ বলে বলতো, ধর্ম নিরপেক্ষতা তার একটা স্তম্ভ ছিল। ভারতেও এই ধর্ম নিরপেক্ষতা বা এখন কথা হচ্ছে সেকুলারিজম আর ধর্ম নিরপেক্ষতার মধ্যে একটু সূক্ষ্ম তফাত আছে। এখন ইংরেজিতে যেটা সেকুলার বলা হয় এর কিন্তু একেবারে লিটারেল অনুবাদ ধর্ম নিরপেক্ষতা নয়। ধর্ম নিরপেক্ষ সেকুলার হচ্ছে যে রাষ্ট্র পরিচালনায় কোন রকমের ধর্ম নিয়ে এটা এটা কোন এটা ফলো করবে না, এবং এটা হবে ধর্ম সম্পূর্ণভাবে এটা আপনার নিজস্ব ব্যাপার, দৈনন্দিন জীবনযাপন করতে এটা করতে আপনি ধর্ম করুন, কিন্তু রাষ্ট্রের ব্যাপারে ধর্ম আসবে না। তো আমরা চাইব এমন একটি সমাজ যেখানে ধর্ম যার যার সবাই সেটা নির্দ্বিধায় এবং নির্বিবাদে করতে পারবে এবং তাতে কোনো বাধা দিবে না। কিন্তু ঠিক তেমনি ভাবে আমার মতামত আমার মতবাদ আরেকের উপরে আমরা জোর করে চাপিয়ে দেব না। সবার প্রতি আমাদের সম্মান রেখে এটা যদি আমরা করতে পারি তাহলে
সেটাই সত্যিকার অর্থে ধর্মীয় স্বাধীনতা বলে পরিগণিত হতে পারবে। জি, জিয়াউদ্দিন চৌধুরী, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।
গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের বিভিন্ন এলাকায় অব্যাহত বনাগ্নির কারণে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় 30 লক্ষ মানুষের বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এর কারণ ও প্রতিরোধ নিয়ে আমাদের ক্যালিফোর্নিয়া প্রতিনিধি আবু নাসের রাজীব কথা বলেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ডক্টর আহমেদ বদরুজ্জামানের সঙ্গে।
ডক্টর আহমেদ বদরুজ্জামান, আমরা এই যে আগুন লাগছে প্রতিনিয়ত ক্যালিফোর্নিয়াতে সেটা নিয়ে কথা বলবো, তার আগে আপনার কাছে জানতে চাইছি যে আপনি নিজেও তো একজন ভুক্তভোগী এই আগুনের, আপনার বাড়িতে আজকে রাত থেকে বেশ কয়েকদিন ইলেকট্রিসিটি থাকবে না।
তাই হবে, এবং আমরা কদিন আগেও 9-10 তারিখেও আমাদের 20 ঘন্টা আগুন পাওয়ার ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, তারপরে আমাদের ইউনিভার্সিটির ক্লাস ক্যান্সেল করতে হয়েছিল বার্কলিতে। আগুনটা কিন্তু সম্ভবত লাগছে এই ইলেকট্রিক্যাল লাইনের উপরে, অনেক গাছপালা আছে, স্পার্ক হলেই, ইলেকট্রিক স্পার্ক হলেই আগুন লেগে যেতে পারে গাছে। আর একবার এই গাছ, এখানে শত শত গাছ, একবার আগুন লাগলেই বনের মতো জায়গায় চারিদিকে খুব দ্রুত ছড়িয়ে যায়। এবং 2 বছর আগে যেটা হয়েছিল এই ওই সব এলাকাতে, এই ইলেকট্রিক্যাল লাইনের স্পার্কে আগুন লেগেছিল। কিন্তু এইবার যে আগুনটা লেগেছে, এখন তো একটা বিরাট একটা আগুন আমাদের উত্তরে হচ্ছে, ওরা লাইন কাটা সত্ত্বেও ওরা সময় মতো ইলেকট্রিসিটি বন্ধ করতে পারেনি, যার জন্য ওদের লাইনের স্পার্ক হতে আগুন লেগে গেছে। ক্লাইমেট চেঞ্জের জন্য এখন বাতাসে ময়েশ্চার অনেক কম, তারপরে বাতাসের গতিও অনেক বেশি, যার জন্য এইটা কিন্তু হচ্ছে যে আগুন শুধু লাগলেই না, আগুন লাগলে আজকে এখানে যেমন প্রচন্ড বাতাস নড়তে চলছে,
বলা হচ্ছে ঘন্টায় 80 মাইলেরও বেশি বাতাসের গতিবেগ, বাতাসের গতিবেগের সাথে আগুনের সম্পর্ক রয়েছে।
প্লেন থেকে কেমিক্যাল দিচ্ছে, পানি দিচ্ছে, তারপরে শত শত ফায়ার ফাইটাররা এসছেন বিভিন্ন জায়গার থেকে, ওনারা কাজ করে যাচ্ছেন রাত দিন, তাতে আগুনটা ওরা আটকাতে পারেনি এখন।
আপনি নিজেও একজন বিজ্ঞানী, আপনার কি মনে হয় যে এরকম প্রতি বছরই আগুন কেন লাগছে? এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছরই আগুনের সংখ্যা বাড়ছে, আগুন লাগার সংখ্যা বাড়ছে, সেই সাথে সাথে আগুনের যে ব্যাপ্তি আর যে ম্যাগনিটিউড সেটাও বাড়ছে, এটা কেন হচ্ছে ক্যালিফোর্নিয়াতে?
এটা হচ্ছে ওই যে আপনাদের ক্লাইমেট চেঞ্জ যেটা বলছিলাম, সবাই মনে করে এখানে অনেক খাবার দাবার হয়, সবজি হয়, এখানে প্রচুর গাছপালা, কিন্তু ক্যালিফোর্নিয়াতে আসলে একটা বড় ডেজার্ট, সেই ডেজার্ট মরুভূমিটাকে আমরা বাইরের থেকে পানি এনে আমরা এটাকে চালাচ্ছি, তো তখন গাছপালাগুলো যে হয়, এই গাছপালাগুলো যখন শুকিয়ে যায়, এগুলি হচ্ছে ফিউল, তো ফিউল একবার লাগলে এরকমই হয়। আগুন ওয়াইল্ড ফায়ার ক্যালিফোর্নিয়াতে সারা জীবনই হচ্ছে। এখন একটা দুটো জিনিস হয়েছে, একটা হচ্ছে এখন লোকজন ওইসব এলাকাতে বাস করতে শুরু করেছে, কারণ ক্যালিফোর্নিয়ার তো জনবসতি বেড়েছে প্রচণ্ডভাবে, ক্লাইমেট চেঞ্জের জন্যে বাতাসে ময়েশ্চার কম, তারপরে অসময়ে বৃষ্টি হচ্ছে, সেগুলি হলে পরে আগুনটা তাড়াতাড়ি ধরে, আগুনটা নিবানো খুব মুশকিল হয়। এবং আগুন শুধু ইলেকট্রিকের কারণেই নয়, অনেক সময় বাতাসে যখন আপনার বিদ্যুৎ চমকায়, ওই ইলেকট্রিক থেকেও কিন্তু আগুন লাগে। লোকজনের অসুখ বাড়ছে, এখন তো ওরা মুখে মুখোশ লাগাতে বলছে, আমি বার্কলির স্টুডেন্টদের ছাত্রদের ছাত্রীদেরকে জানি, ওরা সবাই মুখোশ পরে হেঁটেছে। গত 2 বছর আগে যখন এটা হয়, আমি নিজে অসুস্থ হয়ে পড়েছিলাম এই স্মোকের কারণে। এই স্মোকে তো নানান রকম ইয়ে থাকে, দূষিত জিনিসপত্র থাকে, তো সেগুলো যখন আপনার লাংসে যায়, আর বয়স্কদের জন্য একটু তো আরও অসুবিধা, অসময়ে বৃষ্টি হলে গাছ অসময়ে হয়, অসময়ে বৃষ্টি, তারপরে যখন আগুন লাগে গাছগুলো পুড়ে যায়, পুড়ে গেলে পরে তারপর যখন বৃষ্টি হয় তখন মার্সলাইড হয়, সেটা পুরো একটা সাইকেল অফ ডিজাস্টার। আজকে ধরুন এখানে তো সিলিকন ভ্যালি, পৃথিবীর হাইটেকের সবচেয়ে বড় জায়গা এটা, আমার কাছে যেটা অবাক লাগে, এবং গতকাল ক্যালিফোর্নিয়ার গভর্নর সেটা বলেছেন যে আমরা এখানে ইলেকট্রিসিটি মেনটেন করতে পারছি না, পৃথিবীর সবচেয়ে উন্নত দেশে, পৃথিবীর সবচেয়ে উন্নত শহরে, এইটা ঠিক না। তার মানে ডেফিনেটলি ইউটিলিটি এবং সরকার সবাই একটা দায়িত্ব আছে এই প্রবলেমটা সলভ করে ফেলা। এটা বিরাট একটা ইকোনমিক ক্ষয়ক্ষতি, এটা মানুষের ক্ষয়ক্ষতি, স্বাস্থ্যের ক্ষয়ক্ষতি।
ভবিষ্যতে এ ধরনের আগুন লাগার প্রবণতা কমিয়ে আনার জন্য কি কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত?
এই PG&E ইউটিলিটি যারা ইলেকট্রিক সাপ্লাই করেন, তাদের লাইনগুলো ভালোভাবে মেনটেন করতে হবে, যে তাদের লাইনের উপরে যেন কোনো গাছপালা না থাকে। আর একটা, অনেকে বলছেন যে এই যে লাইনগুলো সে মাটির নিচে আন্ডারগ্রাউন্ড করে ফেলতে, কিন্তু আন্ডারগ্রাউন্ড লাইন যদি সব জায়গায় করা হয়, এটা যে এত দাম হবে এটা মানুষ দিতে পারবে। তো অনেকের কথা হলো যে যেসব জায়গায় সেন্সিটিভ জায়গায় যেখানে গাছপালা প্রচুর আর আগুন লাগতে পারে সেইখানে লাইনগুলো মাটির নিচে দিয়ে দেওয়ার জন্য। তো এইটা গতকাল আমি এখানে একটা রেডিও প্রোগ্রাম ছিল, তো সেইখানে একজন লেজিসলেচারের মেম্বার বলছিলেন যে এটা একটা টাস্ক ফোর্স করতে হবে, করে আমাদেরকে কী করা যায়, ইউটিলিটি তারপরে সাধারণ মানুষ ইউনিভার্সিটির প্রফেসররা একসাথে হয়ে একটা ইয়ে করা উচিত, যে এখানে এটা তো চলতে পারে না। আমি গতকাল গভর্নরের কথা শুনে খুব আশঙ্কিত হলাম যে উনি বলছেন যে আমরা পৃথিবীর সবচেয়ে উন্নত জায়গায় থাকি, আমাদের বাড়িতে আলো থাকবে না, এটা কী ব্যাপার, এটা কি লজ্জার ব্যাপার না? তো সেটা শোনার পরে দেখলাম যে অনেকে বলছে না আমাদের এটা সলভ করতে হবে। এর আগে ইটালি বলছে 10 বছর লাগবে, 10 বছর লাগবে, কিন্তু সেটা হবে না। আমার মনে হয় এটা সমস্যার সমাধান একটা বের করবে। তবে এটা যেহেতু এটার সাথে ক্লাইমেট চেঞ্জ অতপ্রতভাবে জড়িত, এটা অনেক বড় সমস্যা দেন আপনার সাধারণ আগুন লাগে কিনা সেটা বন্ধ করার জন্য।
ডক্টর আহমেদ বদরুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
চীনের সঙ্গে হংকংয়ের বিক্ষোভের প্রভাব যুক্তরাষ্ট্রের প্রযুক্তি সংস্থাগুলোর উপরে যথেষ্ট প্রভাব ফেলতে শুরু করেছে। আজকের বিজ্ঞান পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা মিশেল কুইনের প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
হংকংয়ে সরকার বিরোধী বিক্ষোভ চলমান থাকার দরুন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি সংস্থাগুলি এক বিশেষ সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। চীন এবং হংকংয়ের বিক্ষোভকারীদের মধ্যে এক স্থবির অবস্থার সৃষ্টি হয়েছে এবং এর ফলে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি সংস্থাগুলি পরিষেবা কমাতে বাধ্য হচ্ছে। হংকংয়ে এই সরকার বিরোধী বিক্ষোভগুলি কমে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ সম্বন্ধে বলা যায় যে প্রযুক্তি সংস্থা অ্যাপেল এমন একটি অ্যাপ্লিকেশন প্রত্যাখ্যান করেছে যেটি পুলিশ যেখানে রয়েছে সে সম্পর্কে হংকংয়ের বিক্ষোভকারীদের সতর্ক করে দিচ্ছে। অ্যাপেল সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক বলেছেন যে হংকং কর্তৃপক্ষ জানিয়েছে যে এই অ্যাপ্লিকেশনটি প্রধানত যেসব পুলিশ অফিসারেরা হিংসাত্মক ঘটনা সামাল দেওয়ার চেষ্টা করছেন তাদের গতিবিধি নজর রাখছে এবং তারা কোথায় আছেন সেটি চিহ্নিত করে বিক্ষোভকারীদের জানিয়ে দিচ্ছে। এই অ্যাপসটির নির্মাতা এবং হংকংয়ের বিক্ষোভকারীরা কিন্তু এই মতামত সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। অ্যাপেল সংস্থাটি প্রধানত উৎপাদন এবং মালপত্র সরবরাহের জন্য চীনের উপরে নির্ভর করে থাকে এবং তাই বিশ্বব্যাপী বিক্রয়ের 20% আসে চীন থেকে। এ বিষয়ে প্রযুক্তিবিদ ম্যাসেজ সেগলক্সলি বলেন,
Apple, I mean, what is it going to do if China kicks Apple out? That's an existential threat to a $1 trillion company.
আমি বলতে চাইছি যে চীন যদি অ্যাপেল সংস্থাটির সঙ্গে আর ব্যবসা না করতে চায় তবে অ্যাপেল কি করবে? এটি অ্যাপেলের মতো একটি $1 trillion সংস্থার জন্য অস্তিত্বের হুমকি। শুধু অ্যাপেল নয়, গুগলের মতো সংস্থা যেটি চীনে গিয়ে ব্যবসা করার বিষয়ে অনেক বিতর্ক রয়েছে সেটিও কিন্তু তাদের গুগল স্টোর থেকে এমন একটি প্লে গেম চালু করেছে যেটি খেলায় এই হংকংয়ের প্রতিবাদী বিক্ষোভকারীদের অনুকরণ করে একটি চরিত্র তৈরি করা হয়েছে। যে কোনো ধরনের কম্পিউটার গেমস হোক না কেন, কতগুলি রীতিনীতি মেনে এগুলিকে তৈরি করা হয়। এক্ষেত্রে কিন্তু কোনো নীতি মেনেই সেটি তৈরি করা হয়নি। সান্টা ক্লারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এরিক গোল্ডম্যান বলেন,
Google wishes it could avoid all sensitive events. It doesn't want to be taking sides whatsoever. But I could have also seen Google deciding that this was not a sensitive
Google event. এমন একটি সংস্থা যারা যে কোনো ধরনের সংবেদনশীল ঘটনা অথবা রাজনৈতিক ঘটনাগুলো এড়িয়ে গিয়ে তাদের গেমস অথবা অ্যাপ্লিকেশনগুলি তৈরি করে থাকে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে এই সমস্ত বিভিন্ন ধরনের গেমসের নির্মাতা সংস্থা অ্যাক্টিভেশন ব্লিজার্ড। এদেরই একজন পেশাদার গেমস প্লেয়ার একটি টুর্নামেন্টে জয়ী হন, কিন্তু সেখানে হংকং বিক্ষোভকারীদের সপক্ষে একটি বিবৃতি দেওয়ার ফলে তাকে শাস্তি দেওয়া হয়। এই সংস্থাটি একটি চীনা টেলিযোগাযোগ সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে। মার্ক কার্ন হলেন গিয়ে একজন গেম ডেভেলপার। তার কাছে কিন্তু কোম্পানির এই শাস্তিমূলক প্রতিক্রিয়া ছিল যথেষ্ট আশ্চর্যজনক। এ নিয়ে মার্ক কার্ন বলেন,
That's not just game staying out of politics. That's the game company directly inserting itself into politics. And I think that
এই ধরনের খেলাগুলিকে এমন ভাবে তৈরি করা উচিত যাতে করে এটি কোনো প্রকার রাজনৈতিক মতামত প্রকাশ না করে। কিন্তু এই গেম সংস্থাটির একজন সদস্যের মন্তব্যে এই কোম্পানিটি যেন জোর করে রাজনীতিতে ঢুকে পড়েছে। এই যে গেমারদের সম্প্রদায়, তারা সাধারণত খুব বেশি রাজনৈতিক মতামত প্রকাশ করেন না, কিন্তু অ্যাক্টিভিশন ব্লিজার্ড কোম্পানিটির কিছু গেমার একত্রিত হয়ে একটি জনপ্রিয় অ্যাক্টিভিশন ব্লিজার্ড গেমসের চরিত্রকে হংকংয়ের প্রতিবাদকারী চরিত্র হিসেবে রূপান্তরিত করেছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি সংস্থাগুলি হংকংয়ে সরকার বিরোধী বিক্ষোভ এবং সংকট থেকে দূরে থাকার চেষ্টা করলেও এই সংকটগুলির প্রভাব প্রযুক্তি সংস্থাগুলির উপর এসে পড়ছে এবং তার ফলে চীনের সরকারের ইচ্ছে এবং এই গেমস ব্যবহারকারীদের ইচ্ছেগুলির মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে বাধ্য করা হচ্ছে।
আর এবারে শুনবেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি ডেভেলপমেন্ট অবজেক্টিভ এগ্রিমেন্ট নামের একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, জাতীয় সংসদেরও প্রেসিডেন্ট হুয়ান গাইদোর বৈধ সরকারের প্রতি ইউএসএআইডির উন্নয়ন সহায়তা বৈধ করার নিমিত্ত এই চুক্তি হবে প্রথম এক পদক্ষেপ। গণতান্ত্রিকভাবে নির্বাচিত জাতীয় সংসদ জানুয়ারি মাসে মিস্টার গাইদোকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। বিশ্বময় 55টি দেশ যাকে স্বীকৃতি দিয়েছে। চুক্তির শর্তানুযায়ী ভেনেজুয়েলা বাবদ ইউএসএআইডি $98 মিলিয়ন দিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। জাতিসংঘ সাধারণ পরিষদে যে সহায়তার কথা ঘোষণা করা হয় এই অর্থায়ন হবে তার অংশবিশেষ। এই সহায়তা দেবার পর জরুরি পরিস্থিতি মোকাবেলায় ইউএসএআইডির সর্বমোট উন্নয়ন সহায়তার পরিমাণ গিয়ে দাঁড়াবে $116 মিলিয়ন। স্বাক্ষরদান অনুষ্ঠানে ইউএসএআইডির প্রশাসক মার্ক গ্রিন বলেন, আমাদের নতুন এই অর্থ সাহায্য স্থানীয় মানবাধিকার সক্রিয়বাদী সুশীল সংগঠন শতদলতি সহায়তার অতিরিক্ত সহায়তা বাবদ দেওয়া হবে। পরিস্থিতির অনুমোদন সাপেক্ষে এই অর্থায়ন স্বাস্থ্য পরিচর্যা খাতে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট যা মেরামতের উদ্যোগ নিয়েছেন তাকে সহায়তা করবে। এই স্বাস্থ্য পরিচর্যা খাতটি মাদুরো সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। এছাড়াও ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর এই অর্থায়নে কৃষিখাত সমৃদ্ধ হবে। এই চুক্তি সেই প্রতিশ্রুতির বৈধতা দিচ্ছে যে যুক্তরাষ্ট্র সেখানে শুধু হস্তান্তর প্রক্রিয়া দেখতে চায় না, হস্তান্তর প্রক্রিয়া শেষে জনগণের সমৃদ্ধি ও গণতন্ত্র ফিরিয়ে আনতে কঠোর পরিশ্রমে তাদেরকে সম্পৃক্ত দেখতে চায়। বর্তমানে আমরা এই অবস্থানে রয়েছি, হস্তান্তরের প্রক্রিয়া আমরা প্রত্যক্ষ করব এবং আগামী ভবিষ্যতে অংশীদার হিসেবে আমরা এগিয়ে যাব। ইউএসএআইডির প্রশাসক মার্ক গ্রিন বলেন, ভেনেজুয়েলার জনগণ তাদের স্বাধীনতা ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা দেখতে চান, তার চাইতে অন্য কিছু নয়। এ পথ হবে যথেষ্ট দুর্গম, তবে যুক্তরাষ্ট্র, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট গাইদো এবং জাতীয় সংসদে তাদের নির্ভরযোগ্য অংশীদার খুঁজে পেয়েছে। প্রশাসক গ্রিন বলেন, যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে যারা তাদের স্বদেশ, তাদের স্বাধীনতা ও সম্ভ্রমের পুনরুদ্ধারে নির্ভীক চিত্তে লড়াই অব্যাহত রাখবে। এতক্ষণ শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতিফলন ছিল। এবারে রবিবার শুরু ম্যাগাজিন অনুষ্ঠান পটোমাক থেকে পদ্মা, উপস্থাপনায় সরকার কবির উদ্দিন।
শুরু করছি রবিবার শুরু ম্যাগাজিন অনুষ্ঠান পটোমাক তীরের কথা শোনাতে, পদ্মা পাড়ের গঙ্গা পাড়ের দর্শক শ্রোতাদেরকে জানাতে শুরু করছি পটোমাক থেকে পদ্মা গঙ্গা। যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাজধানী পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া থেকে ওয়াশিংটনে এসে থিতু হওয়ার আগে পর্যন্ত এখনকার ডিসি বা ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়ার কিছুটা পাশের রাজ্য ভার্জিনিয়া এবং আর এক পাশের রাজ্য ম্যারিল্যান্ডের অংশ ছিল। ম্যারিল্যান্ড থেকে কিছু অংশ আর ভার্জিনিয়া থেকে আর এক খণ্ড অঞ্চল নিয়ে ওয়াশিংটন ডিসি গড়ে ওঠে যুক্তরাষ্ট্র কংগ্রেসের ও ফেডারেল সরকারের অধিষ্ঠান হিসেবে 16 জুলাই 1790 সালে কংগ্রেসে সম্পাদিত রেসিডেন্স অ্যাক্টের আওতায়। এবং ওয়াশিংটন ডিসি বা ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া নাম নিয়ে পোটোম্যাক নদীর তীরে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে গোড়াপত্তন হয় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি সেই 1791 সালে। পরবর্তীতে 1846 সালে পৌঁছিয়ে কংগ্রেস ভার্জিনিয়াকে তার অংশের জর্জটাউন এবং আলেকজান্ড্রিয়া ফিরিয়ে দেয়। এখন এই ভার্জিনিয়া রাজ্যেরই আর্লিংটন কাউন্টিতে গড়ে উঠছে অ্যামাজন কোম্পানির দ্বিতীয় সদর দফতর এবং ওখানেই এসে বসতি গড়বার কথা শোনা যাচ্ছে বিশাল ব্যবসা প্রতিষ্ঠান অ্যামাজনের 25,000 মতো কর্মীর। এ খবর চাউর হবার সঙ্গে সঙ্গে সাড়া পড়ে গিয়েছে গৃহায়ণ সংশ্লিষ্ট ব্যবসা গোষ্ঠীগুলোর মধ্যে। নতুন উদ্যমে শুরু হয়েছে হচ্ছে ঘরবাড়ি তৈরির কর্মকাণ্ড, হিড়িক পড়ে গিয়েছে ঘরবাড়ি বিক্রেতা সংস্থাগুলোর মাঝে, কিভাবে কতখানি দরদামের মধ্যে বিক্রির উপযোগী ঘরবাড়ি তৈরি করে তা ওই 25,000 মতো অ্যামাজন কর্মীর মন পছন্দ হবে এমনিভাবে হাজির করবার লক্ষ্যে। রেডফিন গবেষণা সংস্থার এক রিপোর্টে বলা হচ্ছে ভার্জিনিয়ার দুটি ক্রেতা দূরস্থ কুলিন এলাকা আর্লিংটন আর আলেকজান্ড্রিয়ার 57% ঘরবাড়ি বিক্রি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। একেই বলে কর্পোরেট সেক্টরের দাপট। পোষ্য প্রাণী বিক্রির দোকানগুলো বা ওই পোষ্য প্রাণীর জন্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রির দোকানগুলো মামলা করছে মেরিল্যান্ডের একটা আইনকে চ্যালেঞ্জ করে, ওই আইনটি রদ করবার দাবি জানিয়ে। বলছে কুকুর বা বিড়াল ছানাদের বাণিজ্যিকভাবে প্রজননের মধ্যে জন্ম দিয়ে বিক্রি করা চলবে না, কারণ ওইভাবে জন্মানো কুকুর বা বিড়াল ছানার সংখ্যা তাহলে অনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠবে এবং ওভাবে ওইসব পোষ্য প্রাণী বা তাদের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর ব্যবসাও ফুলে ফেঁপে উঠবে এবং তাতে করে ওই পোষ্য প্রাণীর জন্য তৈরি খাদ্য সামগ্রীও লাইসেন্স ছাড়াই বিক্রি হবে এবং যেহেতু লাইসেন্সের বালাই নেই অতএব নিম্নমাত্রার খাদ্য সামগ্রী তৈরি হবে আর তাদের দ্বার বিক্রি হবে লাগামহীনভাবে। অতএব ওইসব যাতে অনিয়ন্ত্রিতভাবে বেড়ে না ওঠে সেজন্যে বিধিবিধান যেটা চালু রয়েছে সেটা রদ করতে হবে। ওইসব দোকানের মালিকেরা আশঙ্কা ব্যক্ত করছেন বাণিজ্যিক প্রজননের মাধ্যমে কুকুর বা বিড়াল ছানার জন্ম আটকিয়ে তাদের সংখ্যা বৃদ্ধি রোধ করলে ওভাবে তাদের ব্যবসায় লাটে উঠবে, অতএব তাদের স্বার্থ রক্ষার স্বার্থেই তারা আইনটি রদ করতে বলছে। মেরিল্যান্ডের ওই আইনে ওই পোষ্য প্রাণী বেচা কেনার ক্ষেত্রে পোষ্য প্রাণী কল্যাণ সংস্থাগুলো স্থানীয়ভাবে ওইসব পোষ্য প্রাণী বিক্রি বা দত্তক নেওয়ার ক্ষেত্রে লোকজনকে উৎসাহিত করার এবং একই সঙ্গে এ ব্যাপারে ওই পোষ্য প্রাণী বিক্রেতা বা প্রয়োজনীয় সামগ্রী বেচা কেনার ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। কুকুরই হোক বা বেড়াল, তাও আবার ছানা, শিশু, যত্নবান হতে হবে অবশ্যই। মারিওয়ানা বা গাঁজা পুরোপুরিভাবে নিষিদ্ধ নয় যেসব রাজ্যে, সেখানে কোন কোন মাত্রায় চকোলেট বা কুকিজ বিস্কিট বা চুইংগামে বা ওই ধরনের মুখরোচক বা চর্বণ সামগ্রীতে THC টেট্রা হাইড্রো ক্যানাবিনল পাওয়া যেতে পারে বিজ্ঞানীরা এখন সেসব খতিয়ে দেখছেন। রসায়নবিদরা বলছেন বিশেষ করে চকোলেটে কোনো কোনো ক্ষেত্রে যে মাত্রা এই THC টেট্রা হাইড্রো ক্যানাবিনল পাওয়া যেতে পারে তাতে ওই দ্রব্যটির সেবনে একজনকে চড়া মাত্রার হেলুসিনেশনে আক্রান্ত হয়ে হাসপাতালেও যেতে হতে পারে, কারণ কোনো কোনো ক্ষেত্রে এবং কোনো কোনো চকোলেট সামগ্রীতে 10 মিলিগ্রাম পর্যন্ত ওই THC টেট্রা হাইড্রো ক্যানাবিনলের সন্ধান মিলতে পারে। এই কিছুদিন আগে ক্যালিফোর্নিয়া রাজ্যে আমেরিকান কেমিক্যাল সোসাইটি স্যান্ডিয়েগোতে এ নিয়ে আলোচনা করেছে। এতে মারিওয়ানার চ্যালেঞ্জ নিয়ে রিপোর্ট উপস্থাপন করা হয়, আলোচনা বিতর্ক বিশ্লেষণ অনুষ্ঠিত হয়, অর্থাৎ কিনা দম্মারও দমের বাইরেও করণীয় রয়েছে আরও অনেক কিছু, সব কিছুই করতে হবে বুঝে সমঝে নিয়ম মাফিক। রবিবাসরীয় ম্যাগাজিন অনুষ্ঠান পোটোম্যাক থেকে পদ্মা গঙ্গার আজকের পরিবেশনা এ পর্যন্তই, আবার হাজির হব আগামী সপ্তাহে এই একই দিনে। সালাম, নমস্কার, শুভরাত্রি।
আর এবারে ক্রীড়াঙ্গনের খবর আসুন শোনা যাক আহসানুল হকের কাছে।
ধন্যবাদ। খেলার খবরে আজকে রয়েছে ক্রিকেট এবং ফুটবলের খবর, তবে শুরু করছি ক্রিকেটের খবর দিয়ে। বাংলাদেশ ক্রিকেট দল সম্প্রতি আপনারা অনেকেই হয়তো জানেন যে একটি ধর্মঘট ডেকেছিল ক্রিকেটাররা, এবং তারপর সেই ধর্মঘটের অবসান ঘটেছে অন্তত আপাতত, এবং তারপর এখন ভারত সফর শুরু হতে যাচ্ছে। এই ভারত সফরে দুটো গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ, ইন্দোর এবং কলকাতায়। দুটো টেস্ট ম্যাচ যথাক্রমে 14 নভেম্বর এবং 22 নভেম্বর এই দুটো টেস্ট ম্যাচ হবে। আমার সাথে এখন যোগ দিয়েছেন টেলিফোনে দুজন অতিথি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য ওমর খালেদ রুমি এবং ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। রুমি ভাই কেমন আছেন? রুমি ভাই, প্রথমে আপনার কাছে একটু জানতে চাই যে ভারতের মতো অত্যন্ত শক্তিশালী একটি টেস্ট ক্রিকেট দলের সাথে বাংলাদেশ খেলতে যাচ্ছে, বাংলাদেশ দলের টি টোয়েন্টিতে বেশ ভালো ফলাফল আছে, ওয়ানডে ক্রিকেটেও বাংলাদেশ মোটামুটি খুব খারাপ নয়, কিন্তু টেস্টে বাংলাদেশের বরাবরই একটা দুর্বলতা আছে। দল আপনার কি মনে হয় বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বেশি নজর দিতে হবে কোন দিকটিতে এই ভারতের টেস্ট ম্যাচে?
আসলে দেখতে হবে ওখানে পিচ কিরকম। ওখানে যদি পিচ এখন ওরা স্পিনার পিচ করে, স্পিনিং ট্র্যাক করে, তাহলে আমাদের জন্য ওই চিন্তাই করতে হবে যে স্পিন দিয়ে আমাদের সামলাতে হবে। আর ওদিকে যদি পিচ না, যদি ফাস্ট পিচ হয় তাহলে আমাদের একটু সামলাতে হবে ফাস্ট বোলারদের, সেখানে আমাদের কিছুটা দুর্বলতা থাকতেও পারে। আর এখন আমাদের টিমের সবাই যাবে কিনা তাও জানি না, তামিম হয়তো যাচ্ছে না, সাকিব যাচ্ছে, তো এখন টিম কিরকম হবে সেটা পুরোপুরি এখনো পাইনি লিস্ট। টিম দেখে অনেকটা ইয়ে বোঝা যেতে পারতো। তো যাই হোক, মোটামুটি যা অনুমান করা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে ওই যেটা বললাম যে সেরকম যদি হয়, স্পিনিং ট্র্যাক যদি হয়, তাহলে আমাদের স্পিন সামলাতে গেলে আমাদের চিন্তা করতে হবে কোন কোন বোলারকে আমরা সামলাচ্ছি, কোন কোন বোলারকে আমরা খেলবো, তাদের কি প্লাস পয়েন্ট কি উইক পয়েন্ট সেগুলো দেখে সেগুলো চিন্তা করে আমরা মাঠে নামবো। আর ব্যাটিংও চিন্তা করবো যে ব্যাটিংয়ে কারা ভালো করবে, এবং আগের মতো ওই একটু মানে যেন ঝামেলা না হয়, মানে সিলেকশনে যাতে ঝামেলা না হয় সেরকম একটা ব্যবস্থা করতে হবে, যাতে পক্ষপাতিত্ব না হয় সেরকম একটা টিম বানাতে হবে। যা আগে যেরকম তাই হবে, হয়তো একটা দুটো এদিক ওদিক হতে পারে, কিন্তু আমাদের স্ট্রং ব্যাটিং লাইন আপ না হলে আমাদের ওখানে সমস্যা হবে, কারণ টেস্ট ম্যাচ যেহেতু অনেক লম্বা সময় ধরে ব্যাটিং করতে হবে, তাই আমাদেরকে এমনভাবে সিলেক্ট করতে হবে যাতে মাঝখানে বা সামনে যেখানেই হোক দু একজন প্লেয়ার যারা থাকবে তারা যেন কন্টিনিউস খেলে অনেকক্ষণ খেলে থাকতে পারে পিচে, এবং অ্যাটলিস্ট একটা দুটো সেঞ্চুরি হলে পরে, 300-400 রান হলে পরে তখন আমাদের চিন্তা হবে যে আমরা জেতার পক্ষে যাবো, জেতার জন্য যাবো না কিসের জন্য যাবো, অল ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন ওই ওই দিন। তবে আবার কথা আগে আবারও বলবো যে আমাদের চিন্তা করে নিতে হবে যে ব্যাটসম্যান কারা থাকতে হবে থাকবে, এবং যদি স্পিনিং ট্র্যাক হয় আগে পিচ থেকে যদি বুঝতে পারে তবে সেই অনুযায়ী স্পিনাররা দলে কে কে থাকবে, স্পিন শক্ত টিম করতে হবে স্পিনের জন্য, স্পিন নিয়ে
রুমি ভাই যদি ইন্দোর এবং কলকাতায় ধরে নেই যে স্পিন সহায়ক পিচ আছে, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপে আপনার পরামর্শ কি হবে?
ব্যাটিং লাইন আপ স্ট্রং হবে, লেফট হ্যান্ড ব্যাটসম্যান দরকারের জন্য ওইরকম শক্ত, আর মাঝখানে মুশফিক আছে, সাকিব আছে, এরা তো স্পিন খেলে অভ্যস্ত ভালো খেলতে পারবে, আর রিয়াদও আছে, তারপরে বাকি সাব্বিরজি জানি না সাব্বির টিমে আছে কিনা, আর অন্য যেহেতু টেস্ট ম্যাচ খেলছো, আর হলেও এখন প্রবলেম হবে একটা যেহেতু অভ্যাস নেই অনেকজনের, কিন্তু টেস্ট ম্যাচ খেলা হয়নি, যাই হোক ক্রিজ আঁকতে পরে খেলতে হবে, আঁকতে থাকতে হবে, এবং ওইভাবে তুমি ইনস্ট্রাকশন দিতে হবে যাতে করে লম্বা সময় ধরে পিচে থাকতে পারে, এবং সেই ধরনের ব্যাটিং লাইন আপ করতে হবে। যাদের নাম বললাম এরা তো আছেই, এরাই থাকবে, তবে একটা জিনিস আমি অ্যাড করবো, স্পিনে যদি আমাদের ছেলেটাকে রাখা হয়, যেটাকে যে ছেলেটাকে আমি সবসময় ভালো বল বল করি, নাঈম ইসলাম, দুর্দান্ত বোলিং করে অফ স্পিনার এবং লম্বা ছেলেটা, এবং ওর ডেলিভারি অনেক অন্য ধরনের, এবং সবচেয়ে বড় জিনিস হলো বল অনেক প্রচন্ড জোরে ঘোরে, রেগুলেশন অনেক বেশি, যার জন্য ওকে টিমের যদি স্পিনিং ট্র্যাক হয় তাহলে অবশ্যই ওকে যেন টিমে রাখা হয়।
আচ্ছা, আর পেস বোলিং এর ক্ষেত্রে বাংলাদেশে বোলারদের মধ্যে কাকে আপনি চাইবেন পেস বোলিং সহায়ক পিচের জন্য?
পেস বোলিং সহায়ক পিচের জন্য রুবেলকে আমি চাইবো, রুবেল তো অবশ্যই থাকতে হবে, আর এখন তাসকিন অবশ্যই জানি না তাসকিন টিমে আসছে কিনা, যদি না থাকে তাহলে রুবেলের উপর ভরসা করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের বাকি যারা আছে তারা তো কিছুটা হলেও উইকেট টেকিং বোলার বলা যায়, কারণ মাঝে মাঝে জায়গা মতো বল ফেলতে পারে এবং কিছু টান আছে পিছিয়ে, যদি পিছিয়ে যদি কিছু টান থাকে, টান পায়, কাট করার মতো পিচ থাকে, তাহলে তো ডেফিনেটলি ওর সুবিধাটা হবে। এন্ড অল ডিপেন্ডস অন দ্য পিচ, পিচটা কিরকম হয় তার উপরে।
রুমি ভাই,
ফাস্ট পিচ হয় ওই ধরনের ফাস্ট পিচ ফাস্ট বোলার নিয়ে আমাদের খেলতে হবে।
আপনি শুরুর দিকে একটা কথা উল্লেখ করেছিলেন, পক্ষপাতিত্ব যদি না হয়, এটা একটু বলবেন, ব্যাখ্যা করবেন।
পক্ষপাতিত্ব মাঝে মাঝে দুই একজন প্লেয়ারকে আমি দেখছি যাদের নাম সবাই জানে, আমি বলতে চাচ্ছি না, দুই একজন প্লেয়ারকে দেখছি যারা খেলতে পারছে না, তারাও আছে। তার মধ্যে আমার একজন বলিয়ে দিই, সৌম্য সরকার, সৌম্য সরকার পরের পর ম্যাচে পরের পর খেলাতে ফেল করছে, কিন্তু ওকে তবু নেওয়া হচ্ছে কেন আমি জানি না। এবং সৌম্য সরকারের জায়গায় দুই একজনকে চান্স দিলে হয়তো সে ভালো করতে পারে, সেরকম একটা চিন্তা আমাদের থাকা দরকার, এবং এই এই জায়গায় যেন পক্ষপাতিত্ব না হয়, সেটাই বলছিলাম।
রুমি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি যে আপনার ব্যস্ততা আছে, আপনার সাথে আবার ভবিষ্যতে কথা হবে। অনেক ধন্যবাদ আপনাকে। এবারে কথা বলছি ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকারের সাথে। দিলু ভাই, ভারত বাংলাদেশ টেস্ট নিয়ে আমরা রুমি ভাইয়ের সাথে এইমাত্র কথা বললাম। এটা দিবারাত্রি টেস্ট ম্যাচ হবে এবং সেটা নিয়ে বাংলাদেশ কিছুটা চিন্তিত, খুব সংক্ষেপে আপনি বলবেন।
আর বাংলাদেশ এখনো দিবারাত্রি টেস্ট খেলেনি, যদিও সৌরভ বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে রাতের বেলায় যদি খেলা হয় তাহলে হয়তো অনেক লোক অফিস শেষে খেলা দেখার সুযোগ পাবে, এবং তিনি এ ব্যাপারে বিরাট কোহলির সাথেও কথা বলেছেন। বিরাট কোহলি মোটামুটি একটা সম্মতিও দিয়েছেন এবং সেই পরীক্ষাটা তিনি বাংলাদেশের উপরেই চালাতে চাচ্ছেন, যেহেতু বাংলাদেশ আগামী মাসেই কলকাতায় ভারতের বিরুদ্ধে টেস্ট খেলবে, সেই টেস্টটাকেই তিনি একটা প্র্যাকটিস হিসেবেই ধরে নিতে চাচ্ছেন। আর যেহেতু বাংলাদেশ কখনোই খেলেনি রাতের ক্রিকেট, রাতে টেস্ট ক্রিকেট খেলেনি, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা নতুন অভিজ্ঞতা। আর সেক্ষেত্রে বাংলাদেশ ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে খেলা সবসময় কঠিন যে কোনো দেশের জন্যই, কারণ কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার যে নাকাল হতে হয়েছে, দুটো টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে, অন্যটায় বড় ব্যবধানে হেরেছে, বিন্দুমাত্র প্রতিরোধ করতে পারেনি, সেখানে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে কতটা ভালো খেলবে এটা কিন্তু খুবই কঠিন একটা চ্যালেঞ্জের মতো বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশের টপ অর্ডারে তামিম ইকবাল তিনি খেলবেন না, তার জায়গাটা প্রায় অপূরণীয় থেকে যাবে, কারণ তার মতো কিন্তু এতটা পারফেক্ট ক্রিকেটার বাংলাদেশে খুব বেশি নেই, তার তামিমের অভাবটা অনুভূত হবে।
কারণ কি দলের জন্য তামিম খেলছেন না কেন?
তামিমটা ব্যক্তিগত কারণে এবং ইঞ্জুরি, প্রথমত ইঞ্জুরি, তামিম অনেকদিন ধরেই ইঞ্জুর, তার এই ব্যাক ইঞ্জুরির জন্য কিন্তু তিনি প্র্যাকটিসও তেমন একটা করতে পারেনি, আর তাছাড়া ডাক্তারও তাকে পরামর্শ দিয়েছেন যতদিন পূর্ণ সুস্থ না হন তাহলে কিন্তু তার জন্য খেলা খুব কঠিন। এবং পাশাপাশি তিনি তার ব্যক্তিগত কাজের কথাও বলেছেন যে তিনি প্রথম মনে করেছিলেন যে টি টোয়েন্টি ম্যাচগুলি মনে হয় মিস করবেন, কিন্তু ডাক্তারদের সাথে যে কথা, তার যে শারীরিক কন্ডিশন এবং তার ফ্যামিলি অ্যাফেয়ারের জন্য তিনি টোটালি এই সিরিজ থেকে নামটা প্রত্যাহার করে নিয়েছেন।
জি, ফুটবলের কোনো বড় খবর আছে আজকে দিলু ভাই?
ফুটবলের বড় খবর বলতে আগামী মাসে বাংলাদেশে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট হবে, এটা ষষ্ঠ আসর, এবং বাংলাদেশ তার আগেই, বঙ্গবন্ধু কাপের আগেই বাংলাদেশ ওমানে উড়ে যাবে গোল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ খেলতে, আগামী মাসের 14 তারিখে যে ম্যাচটা হবে, এবং তার আগেই কিন্তু যে মিডে তার দলবল নিয়ে 3rd November তিনি মাস্কাটে উড়ে যেতে চান, যে 10-12 দিন যে সুযোগ পাওয়া যাবে সেখানে একাধিক প্র্যাকটিস ম্যাচ খেলে তিনি ওমানকে বিরুদ্ধে লড়াই করতে চান। কারণ বাংলাদেশ আগের দুটো ম্যাচ ভারতের বিরুদ্ধে কলকাতায় এবং পরের মাঠে কাতারের বিরুদ্ধে যে ভালো খেলাটা খেলেছে সেই ধারাবাহিকতাটা ধরে রাখতে চান জেমিডে, এবং প্লেয়াররা কিন্তু সবাই কিন্তু ইন প্র্যাকটিসে, কারণ
চট্টগ্রামের শেখ কামাল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ হচ্ছে, সেখানে কিন্তু অনেক প্লেয়ারই খেলছেন।
ধন্যবাদ দিলু ভাই,
বোঝা যায়।
জি ধন্যবাদ দিলু ভাই, আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে। ওদিকে প্রথম টি টোয়েন্টি ম্যাচ শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার মধ্যে অস্ট্রেলিয়া 134 রানের ব্যবধানে জয়ী হয়েছে। এই ছিল খেলার খবর।
অনুষ্ঠানের শেষ পর্বে সংক্ষিপ্ত সংবাদ পড়ে শোনাচ্ছেন সেলিম হুসেইন।
ধন্যবাদ। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনা অভিযানে ইসলামিক স্টেটের শীর্ষ নেতা আবু বকর বাগদাদি মারা গেছেন। রবিবার হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় বলেছেন বিশ্বের এক নম্বর সন্ত্রাসী নেতাকে শাস্তি দেওয়া হয়েছে। কর্মকর্তারা জানান ইদলিবের একটি এলাকায় সেনা অভিযানের সময় বাগদাদি আত্মঘাতী হামলায় মারা যান। প্রকৃত বাগদাদি ছিল কিনা কর্তৃপক্ষ ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত হবার চেষ্টা করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ওই অভিযানে বাগদাদির কয়েকজন যোদ্ধা নিহত হয়েছে। অভিযানের সময় টানেল দিয়ে সে পালানোর চেষ্টা করেছিল, তার আত্মঘাতী ভেস্ট বিস্ফোরণে 3 শিশু নিহত হয়েছে বলেও প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর বার্তায় উল্লেখ করেন। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে ইদলিব অভিযানে হেলিকপ্টার, জেট এবং ড্রোন ব্যবহার করা হয়েছিল। এদিকে সোমালিয়ার উত্তর পূর্ব পুটল্যান্ডে ইসলামিক স্টেটের ঘাঁটি সন্দেহ করে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ভুল করে 2 অসামরিক লোক নিহত হন। শুক্রবার বিকেলের ওই হামলায় আরও একজন আহত হন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের 5 সেনেটর বাংলাদেশ সফর করে গেলেন। এক সপ্তাহের এই সফরের উল্লেখযোগ্য দিক ছিল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করা, এছাড়া বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে তারা বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। কয়েকদিনের বিরতির পর হংকংয়ের গণতন্ত্রকামী মানুষেরা রবিবার বিক্ষোভ করলে পুলিশ টিয়ার গ্যাস এবং লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করেন। চীন শাসিত হংকংয়ে এক্সট্রাডিশন বিল নামে বিচারার্থে চীনে প্রত্যর্পণের বিষয়ে একটি প্রস্তাবিত আইনের বিরোধিতা করে কয়েক মাস আগে ওই বিক্ষোভের শুরু হয়েছিল। পরে তাদের উপর পুলিশি অভিযান সহ নানা বিষয়ে যুক্ত হয়ে তাদের আন্দোলন হংকংয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রূপ নেয়। রবিবার নাদান রোডের একটি ওয়াটার পার্কের পাশে ওই বিক্ষোভে কর্তৃপক্ষের অনুমতি ছিল না বলে পুলিশি অভিযান করা হয় বলে জানায় হংকং পুলিশ। তালেবানের সঙ্গে শান্তি আলোচনা বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পর এই প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রধান শান্তি আলোচক জালমে খালিলজাদ কাবুলে তালেবান নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিলেন। এই সফরে তিনি তাঁর সঙ্গে ইউএস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সিনিয়র পরিচালক লিসা কার্টিস এবং ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছেন। আফগান ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন কর্তৃক 14 নভেম্বর 28 সেপ্টেম্বর আফগানিস্তানের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার দিন যুক্তরাষ্ট্রের আলোচকরা সেখানে গেলেন। খালিলজাদ আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি এবং আফগানিস্তানের প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লার সঙ্গে পৃথক বৈঠক করেন। উত্তর ক্যালিফোর্নিয়ার দাবাগ্নি ভয়াবহ রূপ ধারণ করেছে। ওই অঞ্চলের 90,000 অধিবাসীকে আগুনের ভয়াবহতা থেকে নিরাপদে সরানো হচ্ছে। রবিবার ভোর থেকে স্থানীয় সোনোমো কাউন্টি অগ্নি নির্বাপক বিভাগ জরুরি অবস্থার ঘোষণা দিয়েছে। ক্যালিফোর্নিয়া রাজ্যের লক্ষ লক্ষ মানুষ দাবাগ্নির কারণে বিদ্যুৎ এবং গ্যাসের লাইন বিচ্ছিন্ন হয়ে দিনরাত পার করছেন। আগুনের তীব্রতায় সান ফ্রান্সিসকো বে এলাকায় তাপমাত্রা মাঝে মধ্যে 112 ফারেনহাইট হয়ে উঠেছে। মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া স্টেটে দাবাগ্নিতে 3 নিহত এবং 150 বাড়ি বিধ্বস্ত হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদের তাহরির স্কোয়ারে রবিবার সরকার বিরোধী বিক্ষোভ করেছেন শত শত মানুষ। গত সপ্তাহে শুরু হওয়া ওই বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 60 নিহত হয়েছিলেন। খবরে বলা হয়েছে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির সরকারের নানা অনিয়মের বিরোধিতা করেন এবং তাঁর পদত্যাগ দাবি করেন।
আমাদের সন্দেহ ডিভিশন আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক লাইভ সম্প্রচারে ছিলেন সফিউল আলম মাসুদ, আর প্রকৌশলী ছিলেন আইদান উৎকু। আগামী অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে আমি ইজাজ বেন হিউসেন এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
This program has come to you from the Voice of America, Washington.